ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
কড়া নিরাপত্তার মধ্যে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আমির খসরুর প্রতিবেদন রয়েছে।
পুলিশ রাজধানী ঢাকা থেকে শনিবার বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং বোমা উদ্ধার করেছে বলে জানিয়েছে।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের পাঠানো খবর।
গোটা হরিয়ানা রাজ্য জুড়ে জাট গোষ্ঠীভুক্তদের সংরক্ষণ আন্দোলনের জেরে রাজ্য জুড়ে হিংসা ছড়িয়ে গিয়েছে।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। রাশিয়া বলছে যে তারা যে জাতিসংঘের খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সেজন্য তারা দুঃখিত। ওই প্রস্তাবে তুরস্ককে সিরিয়ায় সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। আজ ক্রেমলিন এই ঘোষণা দিয়ে বলেছে যে সিরিয়া এবং ওই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ মোকাবিলা করা এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার ব্যাপারে রাশিয়া তার অপরিবর্তিত পরিষ্কার ও স্বচ্ছ নীতি অব্যাহত রেখেছে। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ায় অস্ত্রবিরতির মধ্যস্থতার জন্য আলোচনা শুরু করে। ওই সময়টা লড়াইয়ে নির্ধারিত বিরতি চলছিল। সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে মানবিক সহায়তা পাঠানোর প্রচেষ্টায় সাহায্য করার লক্ষ্যে দীর্ঘমেয়াদের বৈরিতা বন্ধের একটা পথ খুঁজে পাওয়ার জন্য দুদেশের কর্মকর্তারা জেনিভায় আলোচনায় বসেন। ১৭ জাতি বিশিষ্ট ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ গত শুক্রবার মিউনিকের এক বৈঠকে জাতিসংঘের উদ্যোগে সিরিয়ায় অস্ত্রবিরতি সম্পর্কে একটি টাস্ক ফোর্স গঠনে সম্মত হয়। গোষ্ঠীটি এ ব্যাপারে সম্মত হয় যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই টাস্ক ফোর্সে যৌথ সভাপতি হবে। এই গোষ্ঠীর পরিকল্পনা অনুযায়ী এই দ্বন্দ্ব সংঘাতে প্রাথমিক একটা বিরতি আনা হবে এবং সেই সময় টাস্ক ফোর্স আরও ব্যাপক অস্ত্রবিরতি পরিকল্পনা তৈরি করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে চ্যালেঞ্জ স্বীকার করেন। সিরিয়ার বিরোধী পক্ষ বলছে যে জাতিসংঘের উদ্যোগে সিরিয়া সরকারের সঙ্গে আলোচনা আবার শুরু করার আগে তারা অস্ত্রবিরতি এবং অবরুদ্ধ এলাকায় মানবিক সাহায্য বিস্তার চায়। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন আজই আমাদের এই অধিবেশনে বিশ্ব সংবাদের কিছু পরে। সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন নভেম্বর মাস থেকে লিবিয়ায় পণবন্দী তাদের দূতাবাসের দুজন কর্মী পশ্চিম লিবিয়ায় ইসলামিক স্টেটের প্রশিক্ষণ শিবিরে গতকাল যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইভিজা দাচিচ আজ বেলগ্রেডে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে এই দুজনের একজন ছিলেন তাদের দূতাবাসের যোগাযোগ কর্মকর্তা এবং অপরজন গাড়ির চালক। দাচিচ বলেন নভেম্বর মাসে লিবিয়ার উপকূলবর্তী শহর সাব্রাথায় সার্বিয়ার রাষ্ট্রদূতকে বহনকারী যানবাহনের উপর গুলি চালানোর ঘটনার সময় তাদেরকে পণবন্দি করা হয়। তিনি বলেন এই দুজন পণবন্দির মৃত্যুর সংবাদ দিয়েছেন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা, তবে লিবিয়া এখনও তা নিশ্চিত করেনি। শুক্রবার তিউনিশিয়ার সীমান্ত সংলগ্ন লিবিয়ায় ইসলামিক স্টেটের একটি প্রশিক্ষণ শিবিরে যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান আক্রমণ চালালে সন্ত্রাসী দলে ভর্তি হওয়া বেশ অনেক লোক নিহত হন। আনসারুল্লাহ বাংলা টিমের দুজন গ্রেপ্তারকৃত সদস্যের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানী মোহাম্মদপুর এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে যে বিস্ফোরক উদ্ধার করা হয় তার মধ্যে কয়েকটি ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের নবগঠিত কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন,
আসলে বিস্ফোরক নামিয়ে আনা হয়েছে এবং ইতিমধ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধকরণের বইপত্র পাওয়া গেছে। তিনি বলেন, এটি যে জঙ্গিদের আস্তানা তা আলামতে স্পষ্ট। জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, শনিবার থেকে আরেক দফা বেড়েছে রেলের ভাড়া। যাত্রীরা বলছেন সরকার যে পরিমাণ ভাড়া বাড়ানোর কথা বলেছিল বস্তুত বেড়েছে তার চাইতে বেশি। এদিকে এশীয় উন্নয়ন ব্যাংক প্রতি বছরই রেলের ভাড়া বৃদ্ধির পরামর্শ দিয়েছে।
সরকারিভাবে ভাড়া 7-9% হারে বাড়ানোর কথা বলা হলেও যাত্রীরা বলছেন বাস্তবে ভাড়া বেড়েছে আরো বেশি। যেমনটি বলছিলেন একজন রেল যাত্রী,
বর্তমানে 30% ভাড়া বাড়ছে, সরকার বলছে 8% বাড়াইছে, কিন্তু 35 টাকা ভাড়া এখন 45 টাকা, এটাও কিন্তু বেশি হয়ে গেছে।
যাত্রী কল্যাণ সমিতি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এক হিসেবে বলেছে, যাত্রী এবং মালামাল পরিবহনে রেলের ভাড়া 15 থেকে 110% পর্যন্ত বেড়েছে। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন,
15 থেকে 110% পর্যন্ত পণ্য পরিবহনের ক্ষেত্রে ভাড়া বেড়ে গেছে, এটা আমাদের পর্যবেক্ষণে এসেছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোথাও কোথাও 15% পর্যন্ত বৃদ্ধি বিষয়টি আমরা লক্ষ্য করেছি।
এদিকে এশীয় উন্নয়ন ব্যাংক প্রতি বছরই রেলের ভাড়া বৃদ্ধির পরামর্শ দিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের জাট জাতিগোষ্ঠীর সদস্যরা উন্নত কাজ এবং শিক্ষার সুযোগের দাবিতে হরিয়ানা রাজ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন যে এই বিক্ষোভে হতাহতের ঘটনাও ঘটেছে। কর্তৃপক্ষ কোনো কোনো এলাকায় কারফিউ আরোপ করেছে এবং কোনো রকম হুঁশিয়ারি ছাড়াই বিক্ষোভকারীদের ওপর গুলি করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদনে।
জাট গোষ্ঠীভুক্তদের আন্দোলনের জেরে গোটা হরিয়ানা রাজ্য জুড়ে হিংসা ছড়িয়ে গিয়েছে। পুলিশের গুলিচালনায় ইতিমধ্যেই নিহত 3 জন, আহত বহু। আন্দোলনকারীরা ট্রেন লাইন আটকে দেওয়ায় 700 ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বিভিন্ন সড়কে বহু বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একদিকে রাজ্যের 3টি শহরে কারফিউ, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শনিবার দুপুরে শান্তির জন্য আবেদন করলেন। চাকরি এবং অন্যান্য বিষয়েও যে ধরনের অবাধ সংরক্ষণ দাবি করছে জাটেরা, তা দিতে গেলে কিন্তু আইন লঙ্ঘন করতে হবে বলে জানিয়ে দিয়েছে হরিয়ানা সরকার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত জঙ্গিদের খোঁজ পেতে পুরস্কার মূল্য ঘোষণা করেছে এবার ভারত বাংলাদেশ সীমান্তে ছবি ও পরিচয় সহ পোস্টার দিল এনআইএ। জানাচ্ছেন কলকাতায় আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
জঙ্গিদের এক একজনের মাথার দাম ঘোষণা করা হয়েছে 2 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। গোয়েন্দাদের বক্তব্য, এই অভিযুক্ত জঙ্গিরা জামাতুল মুজাহিদিনের সক্রিয় কর্মী, তাই তারা ভিন দেশে গা ঢাকা দিতে পারে। ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে তাদের যাতায়াতের সম্ভাবনা রয়েছে, তাই ওখানেই পোস্টার গুলি দেওয়া হয়েছে মানুষকে সচেতন করার জন্য। পরমাশিস খসড়ায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নেপালে ভূমিকম্পের পর পুনর্নির্মাণ কাজের জন্য ভারত $25 কোটি খরচ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং সেখানে পরিবহন ও জ্বালানি প্রকল্প গড়ে তোলার লক্ষ্যে চুক্তি সই করেছে। নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ ওলির ভারত সফরের সময় এই 2টি দেশ তাদের মধ্যকার তিক্ত সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে। নতুন দিল্লিতে আজ ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নেপালি নেতা বলেন যে এখন সময় এসেছে সামনের দিকে তাকানোর। ওলি সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েক মাস ধরে যে ভুল বোঝাবুঝি চলছিল তার অবসান ঘটেছে। এখনই সময় ভারত নেপাল সম্পর্ককে অগ্রগামী দৃষ্টি নিয়ে দেখার। সাম্প্রতিক মাসগুলোতে এ 2টি দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় যখন ভারত নেপাল সীমান্তের একটি গুরুত্বপূর্ণ চলাচল স্থানে নেপালের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর লোকেদের পিকেটিংয়ের সময় সে দেশে প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি পড়ে। নেপালের নেতারা ভারতকে অর্থনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য দায়ী করেন, কারণ ভারতের সঙ্গে ওই সংখ্যালঘুদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। নেপাল তখন জ্বালানি সহ জরুরি জিনিসপত্রের জন্য চীনের শরণাপন্ন হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ ঘোষণা করেছেন যে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের অব্যাহত সদস্যতা নিয়ে 23 জুন গণভোট অনুষ্ঠিত হবে। 10 নম্বর ডাউনিং স্ট্রিটে তাঁর সরকারি বাসভবনের সামনে ক্যামেরন সংবাদদাতাদের বলেন যে 28 সদস্য বিশিষ্ট ওই পরিবর্তিত গোষ্ঠীতে ব্রিটেনের থাকার বিষয়ে সরকারের অবস্থান মন্ত্রিসভা অনুমোদন করেছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে ব্রিটেন আরও নিরাপদ, শক্তিশালী এবং ভালো অবস্থায় থাকবে। তবে তিনি একথাও বলেন যে ব্রিটিশ জনগণকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ক্যামেরন দেশটিকে ইউতে রাখার পক্ষে প্রচার অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রাসেলসে একনাগাড়ে 2 দিনব্যাপী ইউর শীর্ষ বৈঠকের পর ব্রিটেনের সঙ্গে ইউর এই চুক্তি হয় যেখানে ইউর সদস্যরা ক্যামেরনকে কিছু ছাড় দেন। ক্যামেরন যাকে বিশেষ মর্যাদা বলে অভিহিত করেছেন। 30 বছর ধরে ক্ষমতাসীন উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনিকে এই সপ্তাহ নির্বাচনে আজ বিজয়ী ঘোষণা করা হয়। তিনি প্রায় 61% ভোট পেয়েছেন। মুসেভেনির নিকটতম প্রতিদ্বন্দ্বী কিজা বেসিগাই 35% ভোট পেয়েছেন এবং অন্য প্রার্থী আমামা এম্বাবাজি পেয়েছেন 1.4% ভোট। নির্বাচন কমিশনের চেয়ারম্যান, যিনি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন, বলছেন নিবন্ধনকৃত ভোটদাতাদের 63% ভোট দিয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। আর কিছুক্ষণ পরেই কৃতজ্ঞতাবদ্ধ এক জাতি পরম শ্রদ্ধায় বিনয় নম্র ভালোবাসায় সালাম জানাবে তার অস্তিত্বেরই ভিত্তিমূল রচিত হয়েছে যাদের ত্যাগে তিতিক্ষার বেদীর ওপর সেই ভাষা শহীদদের স্মরণে 21-এর প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। তেমনটাই জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
শহীদ মিনারের সবকটি প্রবেশ পথে আর্চওয়ে ও ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে 9,000 পুলিশ, 3 ব্যাটালিয়ন র্যাব, সাদা পোশাকে 1,000 পুলিশ সন্ধ্যা থেকে দায়িত্ব পালন করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এ সম্পর্কে বলেন,
নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি, পুরো ব্যবস্থাটা আমরা মনিটরিং করব এবং এটি যাতে আলাদা উল্টা জনগণ যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, কোনো বড় মানের শিকার না হয়, আমরা সুশৃঙ্খলভাবে জননিরাপত্তা আমরা নিশ্চিত করব।
21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার এবং মন্ত্রী পরিষদের সদস্যরা। পরে বিএনপি চেয়ারপারসনও শ্রদ্ধা জানাবেন। 21 এখন আর শুধু শহীদ দিবস হিসেবে পালিত হয় না, 1999 সাল থেকে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা জানিয়েছেন, এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানসম্মত শিক্ষা, দিক নির্দেশনা দেওয়ার ভাষা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এখন অন্য প্রসঙ্গ। রাশিয়া বলছে সিরিয়ায় সামরিক তৎপরতা বন্ধের কথা বলে তুরস্কের প্রতি আহ্বান সম্বলিত খসড়া যে প্রস্তাব রাশিয়া উত্থাপন করে জাতিসংঘে তা প্রত্যাখ্যাত হয় ক্ষুব্ধ তারা। ক্রেমলিনের তরফে ঘোষণা প্রচারিত হয় আজ শনিবার। ঘোষণায় বলা হয় ওই অঞ্চলে দেশটির অর্থাৎ সিরিয়ার এবং ওই এলাকার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, সেখানে সন্ত্রাসবাদের মোকাবিলা এবং স্থিতিস্থাপকতা নিশ্চিত করার লক্ষ্যে অনুসৃত তার পূর্বাপর সুসংহত, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন নীতিমালা রাশিয়া অব্যাহত রেখে চলেছে। সিরিয়ায় অস্ত্র সম্বরণ কায়েমে মধ্যস্থতার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া শুক্রবার রাত থেকে আলোচনা শুরু করে। লড়াই বন্ধে বিরতি টানাই লক্ষ্য ছিল যার। দুদেশের কর্মকর্তারা শুক্রবার জেনিভায় বৈঠকে বসেন দীর্ঘমেয়াদ ভিত্তিতে সহিংসতা রোধের পন্থা নির্ধারণের লক্ষ্যে, যাতে করে সিরিয়ার অবরুদ্ধ অঞ্চলগুলোতে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছিয়ে দেবার কাজে সুবিধে হতে পারে। গেল শুক্রবার মিউনিখে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠক চলাকালে 17 জাতির সমন্বয়ে সিরিয়ার জন্য মদত যোগানোর লক্ষ্যে গঠিত গ্রুপ সিরীয় অস্ত্র সম্বরণ টাস্ক ফোর্স গঠনে সম্মত হয়। গ্রুপ একমত হয় যে ওই টাস্কফোর্সের সহ সভাপতির দায়িত্বে থাকবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। বৃহত্তর পরিসরে অস্ত্র সম্বরণ পরিকল্পনার কর্মকৌশল নির্ধারণের লক্ষ্যে ওই টাস্কফোর্স যখন কিনা কাজ করবে, সেই সময়টায় সহিংস তৎপরতা প্রারম্ভিকভাবে আরম্ভ হবে বলে স্থির হয়। একটা রফায় পৌঁছানোর পথে চ্যালেঞ্জ যে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরি সে কথা স্বীকার করেন, বলেন এ কাজে জটিলতা যে রয়েছে সে তো সবাই জানে এবং কাজ করতে হবে বিস্তর। আম্মান যাওয়ার পথে লন্ডনে যাত্রা বিরতিকালে এ কথা বলেন জন কেরি। আম্মানে তিনি জর্ডানি কর্মকর্তাদের সঙ্গে সিরিয়া সংকট নিয়ে কথাবার্তা বলবেন। সিরিয়ার বিরোধী পক্ষ বলেছে জাতিসংঘের উদ্যোগে সিরীয় সরকারের সঙ্গে আলোচনা আবার শুরু করবার আগে তারা অস্ত্র সম্বরণ চায় এবং অবরুদ্ধ অঞ্চলগুলোয় মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর সম্প্রসারণ চায় তারা। সান্নিধ্য প্রত্যাশী আলোচনা শুরু হবার কথা ছিল 25 ফেব্রুয়ারি, এখন ওটাই বিলম্বিত হল। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন সহিংসতা বন্ধ এবং মানবিক সহায়তার বিতরণ যে সহায়ক ভূমিকা পালন করবে এ কথায় সিরিয়ার বিরোধী পক্ষের সঙ্গে একমত তাঁরাও। তবে এটাও ঠিক যে আলোচনা পূর্ব শর্ত ছাড়াই পুনরারম্ভ হওয়া দরকার। রাশিয়া বলছে তুরস্ককে তিরস্কৃত করা দরকার। ওদিকে সিরিয়া তুরস্ক সীমান্তে তুরস্কের তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ধিক্কার ব্যক্ত করানোর প্রয়াসে সাফল্য লাভ রাশিয়া করতে পারেনি শুক্রবার দিন। তুরস্ক হয়তোবা সিরিয়ার ভেতরে স্থলবাহিনী পাঠানোর পায়তারা করছে। এই উৎকণ্ঠার বিষয়টি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার তরফের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়। এহেন প্রয়াসকে ধীকৃত করবার লক্ষ্যে রাশিয়ার তরফে প্রণীত এক পৃষ্ঠার একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেন রুশ প্রতিনিধি দল। তারা সীমান্তের অপর পাশ থেকে গেল নিক্ষেপের গোলা নিক্ষেপেরও নিন্দা করেন। ধিক্কার জানান সন্ত্রাসী লড়াকুদের অনুপ্রবেশ ও সিরিয়ার পড়শিদের তরফের অবৈধ অস্ত্রশস্ত্রের পাচার তৎপরতা নিয়ে। রুশ খসড়ার মূল সুরটাই হল সিরিয়ার অভ্যন্তরীণ মামলায় সকল পক্ষের হস্তক্ষেপ থামাতে হবে, সার্বভৌমত্বকে আজাদিকে সম্মান করতে হবে, অনুপ্রবেশ রুখতে হবে, স্থলবাহিনীর তৎপরতা বন্ধ করতে হবে। জাতিসংঘে রাশিয়ার সহকারী দূত ভ্লাদিমির সাফারনফকফ বললেন তেমনটাই রুদ্ধদুয়ার বৈঠকের পর। তবে কূটনীতিকরা বলছেন যে 15 সদস্য পরিষদের কমসে কম জনাছয়েক সদস্যই খসড়া প্রস্তাব উত্থাপনের সঙ্গে সঙ্গেই সটান তা প্রত্যাখ্যান করেন এবং একমাত্র ভেনেজুয়েলায় সমর্থন ব্যক্ত করে। কূটনীতিকদের একজন বলেন যে চীন প্রায়শই পরিষদের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে রাশিয়ার অবস্থানের কাছাকাছি থাকে, সেই চীন পর্যন্ত এ ব্যাপারে অনীহা প্রকাশ করে বলেছে কোনোরকম মতামত ব্যক্ত করবার আগে বেজিংয়ের তরফের নির্দেশের প্রতীক্ষা করতে হবে তাঁদের। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্যামান্থা পাওয়ার ডিসেম্বরে গৃহীত যে 2-2-5-4 প্রস্তাব পরিষদে গৃহীত হয় সেই তার উল্লেখে বলেন এই যে প্রস্তাবটি তারা উত্থাপন করল সেটা দিয়ে বিশ্বের নজর অন্যদিকে পাল্টানোর চেষ্টা না করে রাশিয়ার উচিত হবে প্রস্তাব ইতিমধ্যেই তারা মেনে নিয়েছে যেটা সেটাই বাস্তবায়ন করা। ওই প্রস্তাব রাজনৈতিক সংলাপের পরিকাঠামো নির্ণীত করে রেখেছে এবং একই সঙ্গে তামাম সিরিয়া জুড়ে অস্ত্রবিরতি বলবতের কথা বলেছে। রাষ্ট্রদূত পাওয়ার বলেন ওটাই সঠিক প্রস্তাব, আমরা দায়বদ্ধ রয়েছি, রাশিয়ারও তাই করা প্রয়োজন। তুরস্ক সিরিয়া স্থলবাহিনীর অভিযান চালানোর পরিকল্পনা করছে এ অভিযোগ নাকচ করে দেন জাতিসংঘে যুক্তরাষ্ট্র তুরস্কের দূত ইয়াসের হালিথ চেভিক। সম্মিলিত বাহিনীর অংশ না হয়ে সৈন্য নিয়ে সিরিয়ায় ঢুকবে না তুরস্ক, কথাটা আমাদের রাজনৈতিক নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছেন। একমাত্র নিরাপত্তা পরিষদ বা আন্তর্জাতিক জোট বাহিনী ব্যতিরেকে সামরিক কোনো হস্তক্ষেপ তুরস্ক বিবেচনাতেই নেবে না।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ওদিকে ইউরোপের শরণার্থী সংকট সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী উদ্বেগের অন্যতম প্রধান একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে নানানভাবে এ সংকট মোকাবেলার চেষ্টা চালানো হচ্ছে। শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়ে তাদেরকে সহায়তার চেষ্টা করছে ইউরোপের সংগীতাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরাও। এ নিয়ে প্যারিস থেকে লিসা ব্রায়ান্টের পাঠানো রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন, সঙ্গে রয়েছেন সাবরিনা চৌধুরী।
শরণার্থীদের নিয়ে উদ্বেগের কারণে সীমান্ত দেয়াল উঁচু করা হয়েছে, কোথাও কোথাও সীমান্ত দরজা বন্ধও করা হয়েছে ইউরোপের বহু দেশে। নানা ধরনের কষ্টে থাকা হাজার হাজার শরণার্থীর মানবেতর জীবন দৃষ্টি আকর্ষণ করেছে সঙ্গীত জগতের মানুষদেরকেও। ইরাক, সিরিয়া, আফগানিস্তানের হাজার হাজার শরণার্থী এবং আশ্রয়প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে তাদেরকে সহায়তার চেষ্টা করছেন শিল্পীরা। দাতব্য কনসার্টের আয়োজন, অ্যালবাম বের করাসহ নানাভাবে তারা শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছেন। শরণার্থীদের সহায়তার লক্ষ্যে গীতান জিগা এবং তার ব্যান্ড দল তাদের পরবর্তী কনসার্টের জন্য উত্তর প্যারিসের ছোট্ট একটি স্টুডিওতে রিহার্সেল করছিলেন। তাদের সাম্প্রতিক এক অ্যালবামের গান প্র্যাকটিস করছেন তারা। এর ইংরেজি অনুবাদ হচ্ছে মর্নিং ডিউ বা সকালের শিশির। আশ্রয়প্রার্থীদের অভিযানের কথা উঠে এসেছে ওই অ্যালবামের গানে। এর প্রধান একটি গান শরণার্থীদেরকে নিয়েই। অ্যালবামটি মোটামুটি বিক্রি হচ্ছে। জিগা জানান তিনি যেসব শহরে কনসার্ট করেছেন সেসব স্থানে খুব ভালো সাড়া পেয়েছেন। বিক্রয়লব্ধ অর্থের 20% সেকোরাস ক্যাথলিক নামের একটি ফরাসি দাতব্য সংগঠনে দেয়া হবে। জিগা বলেন, চ্যাট্রেস নামের একটি শহরে তাদের কনসার্টে কয়েক হাজার দর্শক হয়, তাদের প্রায় সবাই একটি করে সিডি কেনেন। এতে করে জিগা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছেন। শহরের বিভিন্ন অস্থায়ী আশ্রয় শিবিরে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা শরণার্থীদের অবস্থান, কর্তৃপক্ষ যতদিন না ওই শিবিরগুলো ভেঙে দেয় ততদিন তারা সেখানে থাকেন। তবে সম্প্রতি জার্মানিতে এক নতুন বছরের অনুষ্ঠানে অভিবাসী পুরুষদের বিরুদ্ধে নারীদের প্রতি যৌন হয়রানির অভিযোগ ওঠায় শরণার্থীরা খানিকটা বিরূপ অবস্থার মুখোমুখি হচ্ছেন। রাশিয়ার পুশি রায়ট নামে একটি সংগঠন একটি ভিডিও প্রকাশ করেছে যাতে শরণার্থীদেরকে প্রবেশাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। ব্রিটেনে প্রকাশ হওয়া হেল্প ইজ কামিং নামের আরেকটি ভিডিওতে ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ শরণার্থীদের সহায়তায় বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ওই ভিডিওতে শরণার্থীদের মানবেতর জীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই ভিডিও অ্যালবাম বিক্রির অর্থ সেভ দ্য চিলড্রেন ফান্ডে দেওয়া হচ্ছে। এই দাতব্য সংগঠনটির কর্মকর্তা নিকোল ইটানো জানালেন, এই অ্যালবাম বিক্রি করে কয়েক হাজার ডলার আয় হলেও তা এখনও উৎপাদন খরচের অর্থই।
The impact of something like the Help is Coming single is as much a public relations and getting people aware.
Help is Coming এর মতো অ্যালবামে ওদের অসহায় অবস্থা সম্পর্কে সচেতনতা সৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে তহবিলও সংগ্রহ করা সহজ হচ্ছে।
শরণার্থীদের নিয়ে সঙ্গীত মানুষ পছন্দ করছেন। 30 বছর আগে লাইভ এইড নামের একটি কনসার্ট মানুষ পছন্দ করেছিলেন, সেখানে 10 কোটি ডলারেরও বেশি অর্থ সংগৃহীত হয়েছিল যা ইথিওপিয়ার দুর্ভিক্ষ নিরসনে দেয়া হয়েছিল, যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে প্রচুর। এ নিয়ে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক লুসি রবিনসন বললেন,
One of the legacies is that it's a way of saying the 80s wasn't all a selfish greedy decade. Anyone who worked closely with
বিতর্কের একটি বিষয় হচ্ছে 80 দশক তেমন বুভুক্ষ সময় ছিল না। দাতব্য সংস্থার সঙ্গে যারা কাজ করেছেন তারা ভালো জানেন যে লাইফ এইড তখন ত্রুটিমুক্ত ছিল না। অনেক বিতর্ক রয়েছে লাইফ এইড থেকে সেই আয় নিয়ে, আসলে সেই অর্থ কোথায় যায় তা নিয়েও।
Interesting about the new wave of charity singles is that it's almost going
মজার বিষয় হচ্ছে আগের বিষয়ে যাই থাকুক না কেন, জরুরি সাহায্যের জন্য আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দাতব্য কাজে সঙ্গীতের এই যে নতুন উদ্যোগ তা কাজে লাগছে এবং একটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে।
রিচ আউট নামের শরণার্থীদের সহায়তার লক্ষ্যে করা একটি অনলাইন ভিত্তিক অ্যালবাম যা শুধুমাত্র ডাউনলোড করেই শোনা যায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ব্রিটিশ চ্যারিটি রিফিউজি অ্যাকশনকে এ থেকে আয়কৃত অর্থ দান করা হবে। সমুদ্রে ডুবে মারা যাওয়া সিরিয়ান শিশু আইল্যান্ড কুর্দির লাশের ছবি দেখার পর ওয়েলসের এক সাংবাদিক ডেভিড ওয়েন্স এই প্রকল্পটি হাতে নেন। ওয়েন্স জানান,
I've got a 6-year-old daughter, I've got a little girl and I think it just resonated hugely with me.
তিনি বলেন, 6 বছর বয়সী একটি কন্যা রয়েছে আমার, আইল্যান্ডের ছবি দেখলেই আমার মেয়ের মুখ ভেসে ওঠে। আমি বিশ্বাস করতে পারি না যে আমরা এমন একটি আধুনিক সময়ে বসবাস করছি অথচ এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেই চলছে। এসব রোধে কিছু একটা করা প্রয়োজন। শরণার্থীদের জন্য যারা কাজ করছেন তাদের সবাই যে খুব বিখ্যাত তা নয়। রবিনসন বললেন, তহবিল সংগ্রহে নিয়োজিত অনেকেই জিগার মতো ছোট ছোট শহরের স্থানীয় ব্যান্ড। গীতান জিগা দেখেছেন আশ্রয়প্রার্থী শরণার্থীদের কষ্ট। কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়ে তিনি শরণার্থীদের সহায়তার লক্ষ্যে একটি দলও গড়ে তুলেছেন। জিগা নিজেও একজন অভিবাসী, 13 বছর বয়সে ক্যামেরুন থেকে ফ্রান্সে আসেন তিনি, 8 বছর আগে ফরাসি নাগরিক হন। তিনি জানান, ক্যাথলিক ধর্মে বিশ্বাস এবং পারিবারিক মূল্যবোধ থেকে তিনি শিখেছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে ভালো কাজ আর কিছু নেই।
Dans le village où on vivait, ma mère
He describes his mother going to town to sell the families.
বলছিলেন, নানা রকম ফসল নিয়ে মা শহরে বিক্রি করতেন, মাঝে মধ্যে শহর থেকে ফেরার সময় এক একজন অনাথ ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতেন। আমরা অনাথদের সঙ্গেই বড় হয়েছি, একটি চমৎকার শিক্ষা হয়েছে যা জীবনে কোনোদিনই ভুলব না। শরণার্থীদের প্রতি ইউরোপিয়ানদের আচরণে ক্ষুব্ধ হয়ে জিগা তার সাম্প্রতিক অ্যালবামের গানগুলো লেখেন, আই এম এ রিফিউজি, আই এম ওয়েলকাম হেয়ার and nowhere. এই গানে শরণার্থীদের দুঃখ কষ্টের বর্ণনা রয়েছে।
শুনবেন যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
গিরিদিনে যুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেনিস হ্যানকিন্স, ইউএসএইডের মিশন পরিচালক মিশেল গডেট, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি প্রতিনিধি এলিজাবেথ ফরে এবং গিনি সরকারের একজন প্রতিনিধি 22 জানুয়ারি গিনির বকেতে অবস্থিত ফুড ফর পিস স্কুল মিলস কর্মসূচি পরিদর্শন করেন। 2015 সালে গিনিতে এবোলা ভাইরাস সংক্রমণের পর গিনির অর্থনৈতিক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউএসএইড এর মাধ্যমে বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে সমবায়ের ভিত্তিতে $70,000,000 সহায়তা প্রদান করেছে। একইভাবে বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষে স্থানীয়ভাবে উৎপাদিত চালের বৃহত্তম চালান কেনা সম্ভবপর হয়েছে, যার ফলে স্থানীয় কৃষি উৎপাদনকে সহায়তা করে সমগ্র গিনি জুড়ে 710টি স্কুলে শিশুদের আহারের ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ইনজেরা করে কানকান, বোকে এবং কোনাকৃতে চারজন চাল বিক্রেতার কাছ থেকে 1,258 মেট্রিক টন স্থানীয়ভাবে উৎপাদিত সিদ্ধ চাল ক্রয় করা সম্ভব হয়েছে। স্থানীয়ভাবে এসব চালের ক্রয় উৎপাদিত চালের বাজার সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তাতে সহায়তা করেছে। এছাড়াও চালের চাষিরা টেন্ডার পদ্ধতি সম্পর্কে কন্ট্রাক্টে অংশ নিতে এবং উন্নয়নশীল অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করতে এবং ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক গড়ে সুবিধাজনক হারে ব্যাংকের অর্থ সহায়তা লাভ করতে সমর্থ হয়েছেন। এবোলা রোগের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে স্কুল খাদ্য কর্মসূচি প্রতিদিন স্কুলের শিশুদের গরম গরম খাবার এবং মেয়েদের জন্য রেশন পদ্ধতিতে ভেজিটেবল তেল বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ছিল দুটি, একটি হল জরুরি ভিত্তিতে খাদ্য নিরাপত্তার চাহিদা মেটানো এবং অন্যটি হচ্ছে সদ্য খুলে দেওয়া স্কুলগুলিতে বিশেষত মেয়েদের পাঠাতে বাবা মাকে উৎসাহিত করা। গিনির স্কুলের শিশুদের যে খাদ্য সহায়তা প্রয়োজন, যে খাদ্যে ভর করে শিশুরা গিনি তথা এই অঞ্চলের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বে, সে বৃহৎ প্রয়াসে যুক্তরাষ্ট্র গিনি এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত বোধ করছে।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
রাশিয়া বলছে যে তারা যে জাতিসংঘের খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সেজন্য তারা দুঃখিত। ওই প্রস্তাবে তুরস্ককে সিরিয়ায় সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। আজ ক্রেমলিন এই ঘোষণা দিয়ে বলেছে যে সিরিয়া এবং ওই অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ মোকাবিলা করা এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার ব্যাপারে রাশিয়া তার অপরিবর্তিত পরিষ্কার ও স্বচ্ছ নীতি অব্যাহত রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে চ্যালেঞ্জের কথা স্বীকার করেন। সিরিয়ার বিরোধী পক্ষ বলছে যে জাতিসংঘের উদ্যোগে সিরিয়া সরকারের সঙ্গে আলোচনা আবার শুরু করার আগে তারা অস্ত্রবিরতি এবং অবরুদ্ধ এলাকায় মানবিক সাহায্যের বিস্তার চায়। সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন নভেম্বর মাস থেকে লিবিয়ায় পণবন্দী তাদের দূতাবাসের দুজন কর্মী পশ্চিম লিবিয়ায় ইসলামিক স্টেটের প্রশিক্ষণ শিবিরে গতকাল যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইভিচা দাচিচ আজ বেলগ্রেডে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন এই দুজনের একজন ছিলেন তাদের দূতাবাসের যোগাযোগ কর্মকর্তা এবং অপরজন গাড়ির চালক। ভারতে আসন্ন বিধানসভা নির্বাচনে সরাসরি জোট না হলেও পারস্পরিক বোঝাপড়া ভিত্তিতে লড়বে কংগ্রেস এবং বামপন্থীরা, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
বিধানসভার 294টি আসন ভাগাভাগি করা মোটেই সহজ কাজ নয়। তার উপর বামেদের শিবিরেই রয়েছে অন্তত 6টি দল। জানা যাচ্ছে কংগ্রেসকে 70টি আসন দিয়ে দরাদরি শুরু করতে চায় বামেরা। কংগ্রেস কিন্তু অন্তত 100টি আসন চাইছে। ইতিমধ্যে দুই দলেরই রাজ্য নেতৃত্ব বুঝে নিতে চাইছে কোন আসনে কোন দলের জিতে আসবার কিরকম সম্ভাবনা, তার উপর ভিত্তি করেই দুই তরফ স্থির করবে নিজেদের পছন্দের আসনগুলি। উত্তরাঞ্চলের 54টি আসনের ওপর কংগ্রেস বেশি জোর দেবে বলেই মনে করা হচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নেপালে ভূমিকম্পের পর পুনর্নির্মাণ কাজের জন্য ভারত $25 কোটি খরচ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং সেখানে পরিবহন ও জ্বালানি প্রকল্পে গড়ে তোলার লক্ষ্যে চুক্তি সই করেছে। নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ অলির ভারত সফরের সময় এই দুটি দেশ তাদের মধ্যকার তিক্ত সম্পর্ক ঠিক করার চেষ্টা করে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনে আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জোনা কামিংস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানে বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.